শ্লোক 39 না শ্লোক 38 ইয়ান অসৌ ঈশ্বর বিগ্রহস্য ইয়াহ সন্নিবেশ কথিত মায়া তে সন্ধার্যতে অস্মিন বপুষি স্থবিষ্ঠে মনঃ স্ববুদ্ধ্যা না যতঃ অস্তি কিঞ্চি। ইয়ান সাবিশ্বর বিগ্রহস্য যা সন্নিবেশ কথিত মায়াতে সন্ধার্যতে স্মিন বপুষি স্থবিষ্ঠে সন্ধার্যতেষ্মিন বপুষি স্থবিষ্ঠে মনস বুদ্ধা ন যতোস্তি কিঞ্চি। ইয়ান সাবিশ্বর বিগ্রহস্য ইয়ান সাবিশ্বর বিগ্রহস্য যসন্নিবেশ কথিত মায়াতে সন্ধার্যতেষ্মিন বপুষি স্থবিষ্ঠে মনস বুদ্ধা ন যতোস্তি কিঞ্চি। ইয়ান সাবিশ্বর ইয়ান সাবিশ্বর বিগ্রহস্য ইয়ান ইয়ান সাবিশ্বর বিগ্রহস্য যসন্নিবেশ কথিত মায়াতে সন্ধার্যতেষ্মিন বপুষি স্থবিষ্ঠে মনস বুদ্ধা ন যতোস্তি কিঞ্চি। ইয়ান এই সমস্ত, অসৌ তা ঈশ্বর পরমেশ্বর ভগবান, বিগ্রহস্য রূপের যা কিছু, সন্নিবেশ যেভাবে তারা অবস্থিত, কথিত বিশ্লেষণ করা হয়েছে, মায়া আমার দ্বারা, তে তোমার কাছে, সন্ধার্যতে একাগ্রতা সহকারে মনোনিবেশ করা যায়, অস্মিন এতে, বপুষি বিরাট রূপের, স্থবিষ্ঠে স্থূল পদার্থের, মনহ মন, স্ববুদ্ধ্যা স্বীয় বুদ্ধির দ্বারা, না না যতহ তাকে অতিক্রম করে, অস্তি আছে, কিঞ্চিত অন্য কিছু। অনুবাদ: এই বিরাট বিগ্রহের যে সমস্ত অবয়ব সংস্থান সেসব আমি আপনার কাছে বর্ণনা করলাম। মুক্তিকামী ব্যক্তিরা তাদের বুদ্ধিযোগে ভগবানের উক্ত স্থূল শরীরে তাদের মন একাগ্রীভূত করেন, কেননা এই জড়জগতে তা ছাড়া আর কিছুই নেই। আপনারা বলুন, এক, এই বিরাট বিগ্রহের যে সমস্ত অবয়ব সংস্থান সেসব আমি আপনার কাছে বর্ণনা করলাম, মুক্তিগামী ব্যক্তিরা তাদের বুদ্ধিযোগে ভগবানের উক্ত স্থূল শরীরে তাদের মন একাগ্রীভূত করেন, কেননা এই জড় জগতে তা ছাড়া আর কিছু নেই। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু। শিল প্রভুপাদের তাৎপর্য, শ্রীমৎ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন যে জড়া প্রকৃতি তার আজ্ঞা পালনকারী দাসী, তিনি তার বিভিন্ন শক্তির একটি এবং তিনি কেবল তারই আদেশ অনুসারে কার্য করেন। পরমেশ্বর ভগবান রূপে তিনি কেবল জড়তত্ত্বের প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে প্রকৃতিতে বিকার শুরু হয় এবং ক্রমশ ছয় প্রকার পরিবর্তন রূপে তার প্রতিক্রিয়া প্রকাশিত হয়। সমস্ত জড় সৃষ্টি এইভাবে কার্যকরী হয় এবং কালচক্রে কখনো তা প্রকট হয় এবং কখনো অপ্রকট হয়। যে অচিন্ত শক্তির প্রভাবে শ্রীকৃষ্ণ ঠিক একজন মানুষের মতো তার লীলাবিলাস করেন, অল্পজ্ঞ সম্পন্ন মূঢ় মানুষেরা তা ধারণা করতে পারে না। ভগবদ গীতায় 9:11 তিনি যে এই জড়জগতে আমাদের একজনের মতো অভিভূত হন সেটিও তার বদ্ধ জীবদের প্রতি অহৈতুকী কৃপারই প্রকাশ। যদিও তিনি সমস্ত জড় ধারণার অতীত, তথাপি তার শুদ্ধ ভক্তদের প্রতি অন্তহীন কৃপার প্রভাবে তিনি অবতরণ করেন এবং পরমেশ্বর ভগবান রূপে নিজেকে প্রকাশিত করেন। জড়বাদী দার্শনিক এবং বৈজ্ঞানিকেরা পারমাণবিক শক্তি এবং বিশ্বরূপের বিরাট পরিস্থিতির চিন্তায় অত্যন্ত মগ্ন এবং চিন্ময় অস্তিত্বের তাত্ত্বিক সিদ্ধান্ত থেকে ভৌতিক জগতের বাহ্যিক ঘটনাবলীর প্রতি অধিক শ্রদ্ধাশীল। পরমেশ্বর ভগবানের দিব্য রূপ এই প্রকার জড় কার্যকলাপের সীমার অতীত এবং ভগবান যে এক স্থানে স্থিত হওয়া সত্ত্বেও সর্বব্যাপ্ত সেই কথা হৃদয়ঙ্গম করা তাদের পক্ষে অত্যন্ত কষ্টকর, কেননা জড়বাদী দার্শনিক এবং বৈজ্ঞানিকেরা কেবল তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সবকিছু অনুমান করতে চান। যেহেতু তারা পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপ স্বীকার করতে অক্ষম, তাই ভগবান কৃপা করে তার অপ্রাকৃত রূপের বিরাট শরীর প্রদর্শন করেন এবং এখানে শ্রীল শুকদেব গোস্বামী ভগবানের সেই রূপ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। তিনি চরমে সিদ্ধান্ত করেছেন যে ভগবানের এই বিরাট রূপের অতীত আর কোনো কিছু নেই। কোন জড়বাদী চিন্তাশীল মানুষই এই বিরাট রূপের ধারণার ঊর্ধ্বে যেতে পারেন না। জড়বাদী মানুষদের মন অত্যন্ত চঞ্চল এবং তা নিরন্তর এক বিষয় থেকে আরেক বিষয়ে পরিবর্তন করতে থাকে। তাই এই উপদেশ দেওয়া হয়েছে যে মানুষ যেন তার বুদ্ধিমত্তা সহকারে ভগবানের বিরাট রূপের কোন অঙ্গের কথা চিন্তা করেন। মানুষ জড়জগতের যে কোনো প্রকাশের মাধ্যমে তার কথা চিন্তা করতে পারে, যেমন অরণ্য, পর্বত, সমুদ্র, মানুষ, পশু, দেবতা, পক্ষী, জন্তু, জানোয়ার ইত্যাদি যে কোনো রূপে। জড়জগতের প্রতিটি বস্তুই ভগবানের বিরাট রূপের এক একটি অঙ্গ এবং তা জানার মাধ্যমে চঞ্চল মনকে ভগবানের চিন্তায় নিবদ্ধ করা যায়। ভগবানের শ্রী অঙ্গের বিভিন্ন অংশের ধ্যান করার এই পন্থা ধীরে ধীরে আসুরিক ভাবাপন্ন মানুষদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নাস্তিক্য ভাবে নিরসন করে ভগবত ভক্তির উন্মেষ সাধন করবে। সবকিছুই পরম পূর্ণের বিভিন্ন অংশ হওয়ার ফলে পারমার্থিক মার্গের নবীন জিজ্ঞাসু ধীরে ধীরে ঈশোপনিষদের সেই শ্লোক হৃদয়ঙ্গম করতে পারবে যেখানে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান সর্বত্রই বিরাজমান এবং তা জানার ফলে ভগবানের শরীরের কোন অঙ্গের প্রতি অপরাধ না করার মনোভাব গড়ে তুলতে পারবে। এই ভগবত ভাবনা মানুষের ভগবানের অস্তিত্ব অস্বীকার করার গর্ব খর্ব করবে। এইভাবে সবকিছুকেই পরমেশ্বর ভগবানের দিব্য অঙ্গের বিভিন্ন অংশরূপে জানতে পেরে সবকিছুকেই শ্রদ্ধা সহকারে শিক্ষা লাভ করতে পারবে, সবকিছুকেই শ্রদ্ধা করার শিক্ষা লাভ করতে পারবে। ভগবত উপলব্ধির প্রথম স্তর বর্ণনা করা হচ্ছে এই অধ্যায়ে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেন এবং তার উত্তরে শ্রীল সুখদেব গোস্বামী এই প্রায় ২৬টি ২৬টি শ্লোকে তিনি সেই তার প্রশ্নের উত্তর দিচ্ছেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, যথা সন্ধার যতে ব্রহ্মণ ধারণা যত্র সম্মতা যাদৃশী বা হরে দাসু পুরুষস্য মনোমলম। ভগবান পরীক্ষিত ভাগ্যবান রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন, মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হয় এবং কিভাবে ধারণা স্থির করতে হবে যার ফলে মনের সমস্ত কলুষ দূর করা যায়। এইভাবে তারপরে তার প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী ভগবানের বিরাট রূপের বর্ণনা করেন, কিন্তু সেটি যে ভগবানের প্রাথমিক রূপ বা প্রাথমিক স্তরের ভগবত দর্শন সে কথাটা তিনি বিশ্লেষণ করেছেন। ভগবানকে ভগবান জড়াতীত, তিনি জড়ের অতীত, তিনি ইন্দ্রিয় গ্রাহ্য নন, তাই তিনি অধোক্ষজ। অক্ষজ মানে ইন্দ্রিয় প্রসূত জ্ঞান, অক্ষ মানে ইন্দ্রিয়, জ মানে ইন্দ্রিয় থেকে যা প্রসূত হয়েছে। তো ভগবান ইন্দ্রিয়ের অতীত, ইন্দ্রিয়ের গ্রাহ্য তিনি নন, জড় ইন্দ্রিয়ের গ্রাহ্য নন, অপ্রাকৃত বস্তু নহে, প্রাকৃত গোচর। কিন্তু এই জড় জগতে প্রতিটি জীবই জড় ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে, জড় ইন্দ্রিয়ের মাধ্যমেই তার সমস্ত অভিজ্ঞতা। এই চোখ দিয়ে যা দেখে সেটাই সে দেখতে পায়, কান দিয়ে যা শোনে, ত্বক দিয়ে যা স্পর্শ করে, জিহ্বা দিয়ে যা স্বাদ গ্রহণ করে এবং নাক দিয়ে যে গন্ধ আঘ্রাণ করে, এরই মধ্যে তার সমস্ত চেতনা সীমিত। এর ঊর্ধ্বে কোনো কিছু সে দেখতে পারে না, বুঝতে পারে না বা জানতে পারে না। এমনকি জড় বস্তুগুলিও এই ইন্দ্রিয় গ্রাহ্য নয়। যেমন আমরা জানি মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই পাঁচটি পদার্থ রয়েছে। মাটিটা দেখা যায়, শক্ত বস্তুটা দেখা যায়, জল তরল বস্তুগুলিও দেখা যায়, অগ্নি আগুনটাকেও দেখা যায়, তাই না? কিন্তু বায়ুটাকে দেখা যায় না, তবে বায়ুটা অনুভব করা যায়। বায়ু যখন বয় অথবা আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন আমরা বুঝতে পারি বায়ু রয়েছে, এটাকে উপলব্ধি করা যায়। কিন্তু আকাশটাকে আমাদের ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না, দেখা যায় আকাশকে না, স্পর্শ করা যায়। আর তারও ঊর্ধ্বে যে মন রয়েছে সেটা সকলেই বুঝতে পারে। আমরা সকলেই বলি মনোযোগ সহকারে কার্য করো, মন দিয়ে শোনো, চঞ্চল হে মনকৃষ্ণ। মন যে বস্তুটা আছে সেটা আমরা বুঝতে পারি, মনের কার্যকলাপটাকে উপলব্ধি করতে পারি, মন দিয়ে চিন্তা হচ্ছে। কিন্তু মনটাকে দেখা যায়, বুদ্ধি, তারও উপরে বুদ্ধি বলে একটা বস্তু রয়েছে, সে বুদ্ধিকেও আমরা অনুভব করতে পারি, বুদ্ধি রয়েছে কিন্তু সেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। আর বুদ্ধির অতীত যে আত্মা বা স্বয়ং আমি, সেই আমাকে, আত্মাকে আমরা দর্শন করতে পারি। আমরা দেখতে পাই যে আত্মা বেরিয়ে গেলে শরীর থেকে দেহটা মরে যায়, কিন্তু আত্মাকে কি বেরোতে দেখা যায় শরীর থেকে? কেউ দেখতে পেয়েছে আত্মা বেরিয়ে যাচ্ছে? না। কেন সেই আত্মাকে চোখ দিয়ে দর্শন করা যাবে, এই চোখ দিয়ে, জড় চক্ষু দিয়ে তাকে দর্শন করা যাবে, অর্থাৎ চিন্ময় বস্তুকে জড় ইন্দ্রিয়ের দ্বারা বোঝা যায় না, দেখা যায় না, জানা যায় না, শোনা যায় না, কিন্তু তা যে আছে সেটা উপলব্ধি করা যায়, তাই না? আত্মা যে রয়েছে সেটা উপলব্ধি করা যায় যখন আমরা আত্মা সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করি বা ইনফরমেশন পাই, তখন আমরা বুঝতে পারি হ্যাঁ আত্মা আছে। একটা শরীর জীবিত হঠাৎ তার সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে গেল, তখন তো দেখা যায় না। অনেক সময় বলে যে ভালো ছিল, সুস্থ ছিল, হঠাৎ মরে গেল, ম্যাসিভ হার্ট অ্যাটাক। যে লোকটা সজীব ছিল, ইয়ে ছিল, অনেক সময় এরকম হয়েছে যে কোনো কেউ দৌড়চ্ছিল, দৌড়তে দৌড়তে হার্ট অ্যাটাক হয়ে হঠাৎ মরে গেছে, তার শরীরের সমস্ত কার্যকলাপগুলো হচ্ছিল, লোকটা দৌড়চ্ছিল, তার শ্বাস প্রশ্বাস চলছিল, হঠাৎ এক নিমেষের মধ্যে তার শরীরটা সম্পূর্ণ নির্জীব হয়ে গেছে। তা থেকে কি বোঝা যায়? তা থেকে এটা অন্তত বোঝা যায় যে যে আত্মাটি শরীর ছেড়ে চলে গেছে বলেই দেহটার মৃত্যু হয়েছে। আত্মা যে রয়েছে সেটা এইভাবে আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু আত্মারও ঊর্ধ্বে যে সমস্ত আত্মার উৎস যে পরমাত্মা, তাকে এই জড় ইন্দ্রিয়ের দ্বারা কখনো জানা যাবে না। ভগবানকে কখনো জড় ইন্দ্রিয়ের দ্বারা জানা যায়। তাহলে ভগবানকে জানার পন্থাটা কি? ভগবানকে জানার জন্য কেবল একটিমাত্র ইন্দ্রিয় কাজ করে, সেটা হচ্ছে কান। এই কান দিয়ে শোনার ফলে ভগবানের তত্ত্ব শ্রবণ করার ফলে ভগবানকে জানা যায়। তাই জন্য এই যে পন্থা, ভগবানকে জানার যে পন্থা বা বৈদিক পন্থাটিকে কি বলা হয়? শ্রৌত পন্থা। শ্রুতি মানে হচ্ছে কান। আর এই যে ভগবানকে জানার পন্থাটা, এই কেবল কান দিয়েই তাকে জানা যায়। কেবল একটি ইন্দ্রিয় এই বেলায় কার্য করবে, অন্য কোনো ইন্দ্রিয় কাজ করবে না। কেউ বলতে পারে আমরা যে বিগ্রহ দর্শন করছি, জড়চক্ষু দিয়ে কি দর্শন হচ্ছে? জড়চক্ষু দিয়ে বিগ্রহ দর্শন হচ্ছে না, জড়চক্ষু দিয়েও ইট কাঠ পাথর দর্শন, সেটা বিগ্রহ দর্শন নয়। বিগ্রহ দর্শন তখনই হবে যখন প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না, যখন প্রেমরূপ অঞ্জনের দ্বারা আমাদের চক্ষু যখন রঞ্জিত হবে, তখনই কেবল আমরা ভগবানকে দর্শন করব। সেই চক্ষুটাই জড় চক্ষু থাকবে না, তখন সেটি চিন্ময় চক্ষুতে পর্যবসিত। তাই বারবার শাস্ত্রে বলা হচ্ছে জড় চক্ষু দিয়ে, জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানকে জানার চেষ্টা করো না। বারবার বলা হচ্ছে যে ভগবান জড়াতীত, অপ্রাকৃত বস্তু নহে, প্রাকৃত গোচর। নায়ম আত্মা প্রবচনে না লভ্য, না মেধয়া না বহুনা শ্রুতে না, জমেব এষ তেন লভ্য বিবৃণুতে তনুম শ্যাম। যে প্রবচনের দ্বারা, তর্ক বিতর্কের দ্বারা ভগবানকে জানা যাবে না। নায়ম আত্মা প্রবচনে না লভ্য, ন মেধয়া, বুদ্ধিবৃত্তি বা অনেক পড়াশুনো করে বুদ্ধিবৃত্তির দ্বারাও তাকে জানা যাবে না। ন শ্রুতয়া, শ্রুতি বা পড়াশোনার মাধ্যমে তাকে জানা যাবে, মানে এমনকি বৈদিক শাস্ত্রগ্রন্থ পাঠের মাধ্যমেও তাকে জানা যাবে। বেদেষ দুর্লভম অদুর্লভম আত্মভক্ত, বেদের দ্বারা, বেদেও তিনি দুর্লভ, বেদের মাধ্যমেও ভগবানকে জানা যাবে না। ভগবানকে জানার একমাত্র পন্থা হচ্ছে আত্মভক্ত, ভক্তির দ্বারা কেবল তাকে জানা যাবে। ভক্তাম আম অভিজানাতি, ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা যায়। তিনি ভক্তির দ্বারাই লব্ধ। সেই ভক্তিটি কি? সেই ভক্তিটি হচ্ছে প্রেমরূপ প্রেমের প্রকাশ স্বরূপ ভগবানের প্রতি যে নিবেদন সেবা, ভগবানের প্রতি আমাদের ঐকান্তিক প্রেম সহকারে, হৃদয়ের ঐকান্তিক প্রেম যখন ভগবানের প্রতি নিবেদিত হয়, তখন সেই প্রকাশের, সেই প্রেমের প্রকাশ হয় সেবার মাধ্যমে, এবং সেই সেবা দ্বারাই কেবল ভগবানকে জানা যায়, অন্য কোনো ভাবে নয়। সেই কথাটি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। তবে প্রথমে কি বলছেন, যে ভগবানের অস্তিত্বটিকে আমাদের বোঝার একটা উপায় হচ্ছে যে সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করা। যখন আমরা বিরাট কিছু দর্শন করি, তখন আমাদের শ্রদ্ধার উদয়, অর্থাৎ তিনি আছেন তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে জড়জগতের যে সৃষ্টিটি কি এক অদ্ভুত এবং অপূর্ব, সেই সৃষ্টির মাধ্যমে তাকে অনুভব করার চেষ্টা। এটিও সেই জন্যই এই অধ্যায়টিকে কি বলা হয়েছে, এই অধ্যায়টিকে বলা হচ্ছে যে ভগবত উপলব্ধির প্রথম স্তর, প্রথম স্তর এটি। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে কার উপরে তিনি মনোনিবেশ করবেন, মনটি কোথায় প্রয়োগ করবেন, তাই তিনি কি বলছেন সুখদেব গোস্বামী, যে এই যে জড় সৃষ্টিটা দেখছেন, এই জড় সৃষ্টির যে চরমে যে পরমেশ্বর ভগবান রয়েছেন, এই জড় সৃষ্টিটি যে তারই প্রকাশ, সেটিকে উপলব্ধি করতে হবে, বিরাটের মাধ্যমে তাকে দর্শন, এইটি হচ্ছে প্রাথমিক দর্শন। আমি আগেও এই নিয়ে আলোচনা করেছি, এটা প্রাথমিক দর্শন। তারপরের দর্শনটি কি, প্রথমে হচ্ছে বিরাট রূপের দর্শন, সমস্ত জড় কিছুর উৎস যে তিনি, সেই রূপে তাকে দর্শন। সেই রূপটা ভগবানের স্বরূপ নয়, সেটা ভগবানকে বুদ্ধিমত্তার দ্বারা ভগবানকে উপলব্ধি করা এবং তার প্রতি শ্রদ্ধাযুক্ত হওয়ার একটা উপায় মাত্র, আদৌ শ্রদ্ধা। ভগবান আছেন এই কথাটি যদি আমরা জানতে পারি, তাহলে ভগবানের প্রতি শ্রদ্ধা হবে। ভগবান আছেন এবং তিনি এক বিরাট শক্তি সমন্বিত, তার ক্ষমতা অসীম। তিনি তিনি কিরকম, তিনি এই সমস্ত কিছু তার থেকে প্রকাশিত হয়েছে, সব কিছু তিনি পালন করছেন। এটা তো বোঝা যাচ্ছে যে ভগবান সবকিছু, সকলের পালন কর্তা, তাই না? আমরা যা কিছু আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনগুলি আমরা পাচ্ছি কোত্থেকে, ভগবানের থেকে পাচ্ছি, তাই নয় কি? আমরা যে খাবারগুলি খাচ্ছি তার থেকে আসছে, কে দিচ্ছে, সরবরাহ কি করছে, সাপ্লাই কি করছে, ভারত সরকার? আমরা যে খাবারগুলি খাচ্ছি সেগুলো কোত্থেকে আসছে? অন্নাদ ভবন্তি ভূতানি পর্যন্নাদ অন্ন সম্ভব, অন্নাদ ভবন্তি ভূতানি, অন্ন খেয়ে জীব জীবন ধারণ করে। আর সেই অন্ন আসে কোত্থেকে? পর্যন্নাদ অন্ন সম্ভব, বৃষ্টি হয় বলে অন্ন উৎপন্ন হয়। যা কিছু আমরা পাচ্ছি, ফল মূল শাক সবজি, সবই হচ্ছে উৎপন্ন হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে, পর্যন্নাদ অন্ন সম্ভব, যজ্ঞাদ ভবতি পর্যন্ন, যজ্ঞ করার ফলে বৃষ্টি হয়, অতএব যজ্ঞ কর্ম সম্ভব, তাই যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন এইভাবে যে ভগবানকে, ভগবানকে অনুভব করার যে পন্থা, সেটি তার ফলে শ্রদ্ধার উদয় হয়। তিনি আমাদের সবকিছু দিচ্ছেন, শুনে আমাদের সবকিছু দেখছেন। আমি যারা বলে যে ভগবান নেই, তারা নিতান্তই মূর্খ, এবং কেবল তারা মূর্খই নয়, তারা অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ যিনি এইভাবে আমাদের সব দেখাশোনা করছেন, তার প্রতি কোনো কৃতজ্ঞতা নেই। তিনি আমাদের খাওয়ার যোগাচ্ছেন। আমরা দেখতে পাই একটা শিশুর জন্ম হল, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের বুকে তার খাদ্যস্বরূপ দুধ এসে গেল। এই আয়োজনটা কে করেছে? আমরা যে সমস্ত খাবারগুলি পাচ্ছি সেগুলো কে সরবরাহ করছে? এমনকি আমরা যে শ্বাস গ্রহণ করছি, আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তো এইভাবে যদি এই প্রক্রিয়াটি চলতে থাকতো তাহলে এক সময় আর কোনো অক্সিজেন থাকতো না বায়ুমণ্ডলে। সব সমস্ত অক্সিজেনকে আমরা কার্বন ডাইঅক্সাইডে তৈরি করে নিতাম, তাই না? কিন্তু গাছপালাগুলি কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আর অক্সিজেন ছাড়ছে। আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, গাছপালাগুলি কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন ছাড়ছে। তার ফলে আমাদের অক্সিজেনের অভাব হচ্ছে না আর গাছপালারও কার্বন ডাইঅক্সাইডের অভাব হচ্ছে না। এই আয়োজনটা কেউ করেছে? যারা বলে কেউ করেনি, সব হয়ে গেছে, তারা এক একটি গণ্ডমূর্খ এবং চরম অকৃতজ্ঞ। এবং যমরাজ তাদের ভালো করে দণ্ড দেবে। জয় শ্রী শ্রী রাধাম গোবিন্দ শ্রীমন মহাপ্রভু কী জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব শ্রীভদ্র মহাপ্রভু। কিন্তু যারা বুদ্ধিমান তারা এই তত্ত্বটি উপলব্ধি করে তারা ভাববেন যে যিনি আমরা না চাইতে আমাদের সবকিছু এভাবে দিয়ে রেখেছেন, তার জন্য আমি অন্তত আমার কৃতজ্ঞতা স্বরূপ, কৃতজ্ঞতা প্রদর্শন করার জন্য তার জন্য আমি কিছু করব। এইভাবে ভক্তির শুরু হয়। যিনি আমাদের জন্য এত করছেন, না চাইতেও যিনি এত করছেন, তার জন্য আমাদের কিছু তো অন্তত করা কর্তব্য। সেইটিকেই বলা হয় শ্রদ্ধা, এবং সেই শ্রদ্ধা থেকেই ভক্তি উদয় হয়। যিনি আমাদের সমস্ত ভরণ পোষণ করছেন তার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। এই সম্বন্ধে বলা হচ্ছে যে জীব কিভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তাহলেও ভগবান যখন দেখে যে জীব তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছে তখন ভগবান অত্যন্ত প্রসন্ন। যেমন বাবা ছেলেকে কিছু পয়সা দিয়েছে আর সেই পয়সা দিয়ে ছেলে কিছু, ছোট ছেলে তার পয়সা দিয়ে কিছু কিনেছে, মিষ্টি কিনেছে। এখন তো পয়সা দিয়ে মিষ্টি কেনা যায় না, যাই হোক টাকা দিয়ে কিনতে হবে। বাবা কিছু টাকা দিয়েছে ছেলেকে, ছেলে ছোট ছেলেটি সেই টাকা দিয়ে কিছু মিষ্টি কিনে এনে সেটা বাবাকে দিচ্ছে, বাবা তুমি এটা খাও। বাবার টাকা দিয়ে পর কেনা হয়েছে মিষ্টিটা কিনে সেটা যা, কিন্তু বাবাকে এই যে দিচ্ছে তার জন্য বাবার কত আনন্দ, না কি? ঠিক তেমনি আমাদের তো নিজেদের কিছু দেওয়ার ক্ষমতা নেই, সবই তো ভগবানের, সবকিছু তো আমরা ভগবানের থেকে পেয়েছি। কিন্তু সেই বস্তুগুলি যদি আমরা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি, ভগবান তাহলে যে কি প্রসন্ন হন সেটা আমরা কল্পনাও করতে পারি। এবং এইভাবে যখন যে ভক্তির বিনিময় হয়, প্রেমের বিনিময় হয়, অন্তরের ভাবের বিনিময় হয়, সে তার মাধ্যমে ভগবানকে জানা যায়। ভগবানকে জানা যায় মানে ভগবান নিজেকে প্রকাশ করে, ভগবানকে আমরা জানতে পারি না, ভগবান নিজেকে প্রকাশ করে, নিজেকে প্রকাশ করে তিনি আমাদের কাছে আমাদের তথাকথিত ইন্দ্রিয় গ্রাহ্য হন, সেটা জড় ইন্দ্রিয় গ্রাহ্য হন। ভগবান যখন আমাদের প্রকাশ কাছে প্রকাশিত হন তখন তিনি আমাদের ইন্দ্রিয়গুলিকে চিন্ময়ত্ব দান করেন, চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারা থাকে তার চিন্ময় স্বরূপ।
দর্শন হয়। এই পন্থাটি কত সুন্দর পন্থা, এবং এই পন্থাটিকেই জীবের কাছে বারবার তুলে ধরার জন্য ভগবান আসেন। এই যে ভগবান বলছেন যে সম্ভব আমি যুগে যুগে, তিনি কেন আসেন? তিনি আসেন জীবকে ভগবত ভক্তির পথটি প্রদর্শন করার জন্য। ভগবানের ভক্ত হলে যে কি লাভ হয় সেটা দেখাবার জন্য ভগবান আসেন। তুমি যদি আমার শরণাগত হও তাহলে কোনো ভয় নেই। বৃন্দাবনে আমরা দেখতে পাচ্ছি অসুরেরা রাক্ষসেরা আসছে, অসুরেরা আসছে, আর স্বাভাবিকভাবেই ব্রজবাসীরা অত্যন্ত ভয়ার্ত হয়ে পড়ছে, কিন্তু কৃষ্ণ তাদের বারবার রক্ষা করছে। গোপীগীতায় তাই বলা হচ্ছে বৃষময়াত্মজাত ব্যাল রাক্ষসাদ বর্ষ মারুতাদ রক্ষিতাম। তুমি আমাদের মুহুর্মুহু বারবার তুমি আমাদের রক্ষা করেছ। কিরম ভাবে বৃষভাসুরের কাছ থেকে, ময় দানবের পুত্রের কাছ থেকে আক্রমণ থেকে, ব্যাল বা সাপের থেকে অর্থাৎ অঘাসুর থেকে, বৃষময়াত্মজাত ব্যাল রাক্ষসান এবং বিভিন্ন সমস্ত রাক্ষসদের থেকে, বর্ষ মারুতান ইন্দ্র বর্ষা পাঠিয়েছিল, বর্ষা দিয়ে প্লাবিত করার, বৃন্দাবনকে প্লাবিত করার চেষ্টা করেছিল। কেউ যে রাক্ষসেরা অসুরেরাই ব্রজবাসীদের আক্রমণ করেছে তা না, ইন্দ্র পর্যন্ত ব্রজবাসীদের আক্রমণ করেছে। বর্ষ মারুতান মরুত বা বায়ু প্রচন্ড, হ্যাঁ সে ঝড় ঝঞ্ঝা যেমন তৃণাবর্তসুর ঝড় রূপে এসেছিল, মারু বৈদ্যুৎ বিদ্যুৎ অনল দাবাগ্নি দাবানল জ্বলে উঠেছিল বৃন্দাবন, আর সেই দাবানল চারদিকে তাদের ঘিরে ধরেছে, ঘিরে ক্রমে ক্রমে এগিয়ে আসছিল। কোন দিকে যে কোন দিকে আর পালাবার পথ নেই, চারদিক থেকে এই দাবানল জ্বলতে জ্বলতে এগিয়ে আসছে। গোপ বালকেরা কৃষ্ণের গোপ সখারা আকুল ভাবে কাঁদতে লাগে, মানে কৃষ্ণের কাছে গিয়ে বলতে থাকে কৃষ্ণ কৃষ্ণ বলো এখন কি আমাদের উপায় হবে। গাভীগুলি উচ্চৈশ্বরে ক্রন্দন করতে থাকে এই ভয়ে। কৃষ্ণ কি করলেন, কৃষ্ণ বললেন তোমরা চোখ বন্ধ করো, জাস্ট চোখ বন্ধ করো। ওরা সকলে চোখ বন্ধ করল, আর যখন ওরা চোখ বন্ধ করলো কৃষ্ণ কি করলেন, নিমেষের মধ্যে সে দাবানলকে পান করে ফেললেন। ওরা যখন চোখ খুললো তখন দেখলো যে কোনো দাবানল নেই, তখন ওরা ভাবলো যে ওরা হয়তো কোনো অলিক স্বপ্ন দেখছিল। এইভাবে কৃষ্ণ সকলকে রক্ষা করেন, ভক্তকে রক্ষা করেন, পরিত্রাণায় সাধু নয়, সাধুদের পরিত্রাণ করার জন্য তিনি সর্বদা উদগ্রীব হয়ে থাকেন। আমরা আরো দেখেছি প্রহ্লাদ মহারাজকে ভগবান কিভাবে রক্ষা করলেন। হিরণ্যকশিপু সে এত প্রবল পরাক্রমশালী যে স্বর্গের দেবতারা তার ভয়ে কম্পমান, আর সেই হিরণ্যকশিপু তার ছেলেটি ছয় বছরের শিশু ছেলেটিকে মারবার চেষ্টা করছে, সে অস্ত্র দিয়ে কাটার চেষ্টা করলে কিছু হল না, সাপেদের দংশনের দ্বারা কিছু হল না, পাহাড়ের ওপর থেকে ফেলে গেল কিছু হল না, আগুনে পোড়াবার চেষ্টা করা হলো কিছু হল না, আগুন জ্বলছে বিরাট আগুন, পর্বত প্রমাণ কাঠের স্তূপ ইয়ে করে প্রহ্লাদকে সেখানে নিক্ষেপ করা হল, আগুন জ্বলছে প্রচন্ড ভাবে কিন্তু কিছু হল না প্রহ্লাদ। তারপরে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে তাকে পাথর দিয়ে চেপে চাপা হলো, পাথর দিয়ে বড় বড় পাহাড়ের চূড়া ভেঙে এনে সেগুলো নিক্ষেপ করা খুব সম্ভব ওকে প্রহ্লাদকে ডুবিয়ে মারার জন্য। কিছু হল প্রহ্লাদ সেই পাথরের ইয়েগুলো সরিয়ে বেরিয়ে গেল ওখান থেকে। তো কিভাবে এটা সম্ভব হল প্রহ্লাদ জানতেন কিভাবে সম্ভব। প্রহ্লাদ জানতেন যে ভগবান তাকে রক্ষা করছেন এবং তিনি অক্ষমতা অনুভব করছেন যে আমার তো ভক্তি নেই কিন্তু ভগবান কেন আমাকে রক্ষা করছে। ভক্তের মনোভাবটা কিরকম, মারবি রাখবি যে ইচ্ছা তোমার, তুমি আমাকে রক্ষা করবে অথবা তুমি মারবে সেটা তোমার ইচ্ছার অধীন, যে ইচ্ছা তোমার নিত্য দাস প্রতি তোয়া অধিকার। এখন ভক্তের ভক্ত যদিও বলছে মারবি তুমি আমাকে মারবে, কিন্তু ভগবান কখনো তার ভক্তকে মারবে, ভগবান সর্বদাই তার ভক্তকে রক্ষা করে। তার অর্থ এই নয় যে ভক্তের কখনো মৃত্যু হবে না, ভগবান ইচ্ছা করলে ভক্তকে তার কাছে নিয়ে আসতে পারেন যখন তার ইচ্ছা হয় এবং তার ফলে আপাত দৃষ্টিতে ভক্তেরও মৃত্যু হয়, কিন্তু সেই মৃত্যুটি মৃত্যু নয়। জন্মকর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তৎপরতা তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মাম এটি সুয়ার্য। সে যখন দেহ ত্যাগ করে তক্তা দেহং, ভক্ত যখন দেহ ত্যাগ করে তখন কি হয়, পুনর্জন্ম নৈতি মাম এটি সুয়ার্য, তার আর পুনর্জন্ম হয় না, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। কেন, কেন তিনি সোজা ভগবত ধামে ফিরে যান। সুতরাং ভক্তের মৃত্যু সাধারণ মানুষের মৃত্যুর মত নয়, ভক্তের মৃত্যু ভগবানের কাছে ফিরে যাওয়ার একটি উপায় স্বরূপ। তার একটা সুন্দর দৃষ্টান্ত আমরা দেখতে পাই ধ্রুব মহারাজের মাধ্যমে। ধ্রুব মহারাজ তিনি বদরিক আশ্রমে রয়েছেন, বানপ্রস্থ অবলম্বন করে সমস্ত ঋষি মুনিদের ভক্তদের সঙ্গ করছেন সেই অত্যন্ত শান্ত স্নিগ্ধ পরিবেশে হিমালয়ের ওপরে। বৈকুণ্ঠ থেকে রথ এলো তাকে নিয়ে যাওয়ার জন্য। ধ্রুব মহারাজ স্নান করে সমস্ত যেখানে সমস্ত সাধু মহাত্মা যারা ছিলেন ওখানে তাদের থেকে বিদায় গ্রহণ করলেন, করে রথটিকে তিনবার প্রদক্ষিণ করলেন, করে যখন তিনি রথে উঠতে যাবেন তখন দেখেন ওখানে মৃত্যু দাঁড়িয়ে, মৃত্যু দাঁড়িয়ে নয় হাঁটু গেড়ে হাত জুড়ে সেখানে উপস্থিত। ধ্রুব মহারাজকে অনুরোধ করছে মৃত্যু যে দয়া করে আমাকে কৃপা করো। ধ্রুব মহারাজ কি করলেন, সে মৃত্যুর মাথায় পা দিয়ে রথে চললেন। তো এইভাবে ভক্তের কাছে মৃত্যু অমৃতত্ব লাভের উপায়। সম্প্রতি আমি আমেরিকায় নর্থ ক্যারোলাইনাতে একটা সেমিনার দিই, সেমিনারটির টাইটেল ছিল দ্য আর্ট অব ডাইং, দ্য ওয়ে টু ইমর্টালিটি, দ্য আর্ট অব ডাইং, দ্য ওয়ে টু ইমর্টালিটি, মৃত্যুবরণ করা, অর্থাৎ বাংলায় ইয়ে হচ্ছে মৃত্যুবরণ করার পন্থা। জড়জগতে সব কি করছে, আর্ট অফ লিভিং করছে, আর আমাদের উপায়টি কি, আমাদের পথটি কি, দ্য আর্ট অফ ডাইং। আমরা কি শিক্ষা লাভ করছি, কিভাবে মরতে হবে সেটার কথা আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের কাছে আর্ট অফ লিভিং নয়, আমরা বেঁচে আছি মৃত্যুকে বরণ করার জন্য, সেটাই চরম পরীক্ষা। যেমন স্কুলে আমরা যখন থাকি, স্কুলে পড়াশোনা করি কেন, হ্যাঁ পরীক্ষার জন্য, পরীক্ষার প্রস্তুতির স্বরূপ। ঠিক তেমনি আমরা ওই মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি, চরমে সেই পরীক্ষাটি আসবে। সেই পরীক্ষা পাশ করার উপায় কি, অন্তে নারায়ণ স্মৃতি, সেই সময় নারায়ণকে মনে রাখতে হবে, কৃষ্ণকে মনে রাখতে হবে। আচ্ছা কৃষ্ণকে মনে রাখলে কি হবে, যদ্বত্বানো নিবর্তন্তে স্তদ্ধাম পরমম। হ্যাঁ, সে ভগবানের যে ধাম, যেখানে একবার গেলে আর ফিরে আসতে হয় না, সেই ধামে আমরা ফিরে যেতে পারি। আমরা প্রস্তুত হচ্ছি কিভাবে? শ্রীকৃষ্ণের প্রতি আমাদের অনুরাগ অনুরাগ লাভ করার জন্য, আর যার জন্য সারা জীবন আমরা এত কষ্ট করছি। মৃত্যুর সময় যদি তিনি এসে আমাদের সামনে দাঁড়ান, তখন আমাদের কিরকম মনোভাব হবে? যখন দেহত্যাগ হচ্ছে, তখন যদি ভগবান এসে বলেন ঠিক আছে এখন চলো, তখন আমাদের মনের অবস্থাটা কিরকম হবে? তখন কিন্তু মৃত্যুটাকে ভয়ঙ্কর কোনো কিছু বলে মনে হবে না, মৃত্যুকে তখন আমাদের চরম প্রাপ্তি বলে মনে হবে। তাই ভক্ত মৃত্যুতে ভয় পায় না। কেন? ভক্তের মৃত্যু হয় না, ভক্ত অমৃতত্ব লাভ করেছে। সেই অমৃতত্ব লাভ হচ্ছে ভগবত ভক্তির উপায়, বা অমৃতত্ব লাভই হচ্ছে ভগবত ভক্তির প্রাথমিক প্রাপ্তি। ভগবত ভক্তির প্রথম স্তরে অমৃতত্ব লাভ হয়ে যায়, মুক্তি লাভ হয়ে যায়। ভগবত ভক্তি ভগবানের নাম গ্রহণে, নাম আভাসে মুক্তি লাভ হয়ে যায়। কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি নয়, শুধুমাত্র নামাভাসে সেই মুক্তি। অতএব ভক্তের কাছে মুক্তি কোনো একটা বড় ব্যাপার নয়। ভক্তের কি, ভক্তের কাম্য কি? ভক্তের কাম্য হচ্ছে সেবা। আমি কেবল ভগবানের সেবাই করতে চাই। কেন? কেন সেবার মাধ্যমেই রয়েছে আনন্দ। আমরা সকলে আনন্দ চাই, আর আনন্দ লাভের উপায় হচ্ছে সেবা। সেবার মাধ্যমেই সেই আনন্দ লাভ। সেই কথাই শ্রীমদ্ ভাগবতে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আর বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে কিভাবে ভগবানের ভক্ত হতে হয় সেই শিক্ষাটি দিয়ে গেছে, কিভাবে ভগবানের সেবা করতে হয় সেই শিক্ষা দিয়ে গেছে। অতএব যে অমূল্য সম্পদ আমরা, অমূল্য বস্তুটি আমরা লাভ করেছি, তার পূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা আমাদের। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। কার কোন প্রশ্ন আছে? দেখো, ব্রজলীলাটি হচ্ছে, ব্রজলীলা হচ্ছে মধুর লীলা। মধুর লীলা দুটো, একটা দিক, দুটো দিক রয়েছে। একটা হচ্ছে ঐশ্বর্য, আরেকটা হচ্ছে মাধুর্য। ঐশ্বর্য যেখানে, সেখানে ভগবানকে ভগবান বলে মনে হচ্ছে, জানা যাচ্ছে। আর যেখানে মাধুর্য, সেখানে ভগবান যে ভগবান সেটা উপলব্ধি হচ্ছে না, তিনি আমার অত্যন্ত আপনজন সেটা উপলব্ধি হচ্ছে। এবং সেই লীলাটি নরলীলা বলা হচ্ছে। মানুষের সাধারণ মানুষ যেভাবে আচরণ করে, ব্রজবাসীদের আচরণটা সেরকম। তাই তারা কি করছে? তারা সাধারণ মানুষের মতো আচরণ করছে, যে ভয় পেয়ে গেছে। তারা এক একজন, এই অঘাসুর বকাসুর কি, তারা এক একজন কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন। ব্রজগোপের গোপ সখারা বৃন্দাবনে, তারা কে এক একজন? তারা এক একজন কৃষ্ণের নিত্য পার্শ্ব। তারা কি কোনো সাধারণ মানুষ? না, তারা ভগবানেরই প্রকাশ। অতএব তারাও ভগবান। যেমন ব্রজ গোপিকাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা সকলে হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সে ব্রমান, ব্রজগোপিকারা একজন লক্ষ্মী। তাহলে ব্রজ গোপেরা কি একজন? তারা সব নারায়ণ। কিন্তু এইভাবে তারা কি করছেন? তারা এই যে মাধুর্য লীলা আস্বাদন করার জন্য তারা তাদের স্বরূপ ভুলে গেছে, তাদের যে ক্ষমতা সেটা তারা ভুলে গেছে যোগমায়ার প্রভাবে, এবং তারা একজন সাধারণ মানুষের মতো আচরণ করছে। কিন্তু সেই আচরণটি কেন কৃষ্ণের লীলা আস্বাদন করার জন্য, বুঝা গেল? আচ্ছা, এইভাবে বিচার করে দেখো, সব এসেছে, ওরা যদি মনে করো এগুলো তো সব সব এদের সব কৃষ্ণ মেরে ফেলবে, আমাদের ভয় পাওয়ার কি আছে? তাহলে এই যে কৃষ্ণের সঙ্গে তাদের যে ভাবের আদান প্রদান, সেটা কি ইয়ে হতো? হতো না, সম্ভব হতো না। যেমন বৃন্দাবন হচ্ছে রস, ১২টি রস আছে, সেই রসের পূর্ণ প্রকাশ হচ্ছে বৃন্দাবন। এই রসগুলি কি? সেই রসগুলির মাধ্যমে ইমোশন বা অনুভূতির আস্বাদন হয়। সেই রস পাঁচ, সেই রসগুলি কি? ৫টি মুখ্য রস, শান্ত দাস্য বাৎসল্য সক্ষ এবং শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর, আর ৭টি গৌণ রস, হাস্য অদ্ভুত বীর রৌদ্র বিভৎস ভয়ানক করুণ। এখন বৃন্দাবন হচ্ছে সেই রসের স্থান, এই সবকটি রস বৃন্দাবনেই পূর্ণরূপে প্রকাশিত। আর রসের মাধ্যমে কি হয়? সেই যেমন ভয়ানক একটা রস আছে, ভয় পাচ্ছে, এই যে ভয় পাওয়া, আমি সবকিছু পারি, এদের সব বিনাশ হয়ে যাবে, তাহলে ভয় পাওয়ার কোন সম্ভাবনা থাকে না, তাই না? তাই বৃন্দাবনে ব্রজগোপীরা ব্রজগোপিকারা ভয় পাচ্ছে, ভয়ানক রস আস্বাদন হচ্ছে এইভাবে। অতএব এটা বুঝতে হবে যে বৃন্দাবনে যে ভক্ত ব্রজবাসীদের যে আচরণ, সেটি যোগমায়ার প্রভাবে এই কৃষ্ণের লীলা পুরুষোত্তম কৃষ্ণের লীলা রস আস্বাদনের মাধ্যমে যে অপ্রাকৃত আনন্দ অনুভূতির প্রকাশ স্বরূপ তার আয়োজন। বৃন্দাবনে দ্বাদশ বন, এই দ্বাদশ বন হচ্ছে দ্বাদশ রসের পীঠস্থান। যেমন নবদ্বীপের ৯টি দ্বীপ নবদা ভক্তির পীঠ স্বরূপ, বুঝে গেল? যে এই যে রস আস্বাদন, ১২টি রস, এই ১২টি রস পূর্ণরূপে আস্বাদন হচ্ছে বৃন্দাবন। তাই জন্য তাদের আচরণটি সাধারণ মানুষের মতো, ভয় পাচ্ছে, ভয় পেয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছে কৃষ্ণ কৃষ্ণ রক্ষা করো। আর কৃষ্ণ বলছেন ঠিক আছে, ভয় নেই কিছু, আমি আছি, তোমাদের ভয় কিসের? এটি হচ্ছে ভগবানের লীলার সর্বোত্তম প্রকাশ। ভগবান ভক্তের সঙ্গে ভাবের বিনিময় করে রস আস্বাদন করছে, আর ভক্তেরাও ভগবানের লীলায় অংশগ্রহণ করে এক অপূর্ব আনন্দ আস্বাদন করছে। ইতিদৃশ্য লীলা ভীর আনন্দ কুণ্ডে সহসং নিমজ্জন্তম অক্ষাপয়ন্ত। এইভাবে ইতিদৃক, এই ধরনের সলীলা ভীর তার সমস্ত লীলার দ্বারা, সমস্ত লীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ইতিদৃশ্য লীলাভীর আনন্দ কুণ্ডে, সেই লীলার দ্বারা আনন্দ কুণ্ডে, এক আনন্দের কুণ্ডে, এক আনন্দের সমুদ্রে বা এক আনন্দের সরোবরে সঘোষণ নিমজ্জন্তম, তার যারা আপনজন তাদেরকে নিমজ্জিত করেছে, সেটি বৈকুণ্ঠে হয় না, পাওয়া যায় না। এবং এই সূত্রে প্রহ্লাদ ধ্রুব মহারাজ আদি অন্যান্য যে সমস্ত ভক্ত, এমনকি বৈকুণ্ঠে এবং দ্বারকারও যে ভক্ত, তারা বৃন্দাবনের ভক্তদের কাছে অত্যন্ত নগণ্য হয়ে গেছে। তাই জন্য উদ্ধব দ্বারকা থেকে গেছেন, দ্বারকায় উদ্ধব হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। আর সেই উদ্ধব বৃন্দাবনে গিয়ে কি হতে চাইছেন? বৃন্দাবনে কিমপি গুল্মলত ঔষধি না, বৃন্দাবনে আমি একটা গুল্মলতা ঔষধি হওয়ার বাসনা করছি। তাহলে বোঝা যাচ্ছে যে বৃন্দাবনে যে ভগবানের ভক্তেরা, তারা হচ্ছে সর্বোত্তম ভক্ত, সর্বশ্রেষ্ঠ ভক্ত। বোঝা গেল? আমরা তো ভক্তির অনুশীলন করছি, সুতরাং আমাদের মনোভাবটা যে মাড়বী রাক্ষবী জড়িত, যে ভগবান তুমি যা, যে তুমি যা চাও সেটাই হবে। তবে যদি ভয় হয় তখন ভগবানের কাছে গিয়ে ডাকা যেতে পারে, ভগবান রক্ষা কর, তাতে ভালোই, তাতে কৃষ্ণ স্মৃতি হচ্ছে। রূপ গোস্বামী ভক্তির অসম্মৃত সিন্ধুতে কৃষ্ণ ভক্তির মূল তত্ত্বটি দিচ্ছেন, যে সবসময় কৃষ্ণকে মনে রাখো আর কখনো কৃষ্ণকে ভুলে যেও। তাহলে যে যে পরিস্থিতি আমাদের ভগবানকে মনে করিয়ে দেয় সেটা তো অনুকূল কৃষ্ণ ভক্ত। যদি ভয় পেয়ে যদি কৃষ্ণকে ডাকা হয় তো ভাবি তো, তাই না? কিন্তু বিপদে পড়ে আমরা কৃষ্ণকে ডাকলাম না, পুলিশের দ্বারস্থ হলাম, সেটা ঠিক নয়। প্রকৃত স্তরে ভক্ত ভগবানের উপরে নির্ভর করে থাকে। তার ফলে কি হচ্ছে? সেই পরিস্থিতির মাধ্যমে কৃষ্ণ স্মৃতি আসছে। তবে অন্যদের রক্ষা করার জন্য বা মন্দিরের মন্দিরকে যদি রক্ষা করার জন্য বা মন্দিরের সুবিধার্থে যদি পুলিশের প্রয়োজন নেওয়া হয় সেটা ঠিক আছে, কিন্তু নিজেদের কৃষ্ণ নিজেদের জন্য আমরা আমাদের মনোভাব হবে আমরা কেবল কৃষ্ণেরই শরণাগত, কৃষ্ণৈক শরণম, কেবল কৃষ্ণেরই শরণ আমরা গ্রহণ করব, কৃষ্ণেরই শরণাগত করি। হরে কৃষ্ণ জয় শ্রী প্রভুপাদ।